সেটা হচ্ছে যে সে এমন ভাবে ইবাদত করবে, তার যাবতীয় ইবাদত সেটি তার একজন ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাও হতে পারে, একজন ভাইকে সুন্দর একটা পরামর্শ দেওয়া হতে পারে। সে চিন্তা করবে যে আমি যে আমার ভাইয়ের সাথে সুন্দর করে কথা বলছি, আমার ঝামেলা আছে, তারপরও আমার সমস্যা আছে, আমি সমস্যাগ্রস্ত, আমি সময় অল্প, তারপরও যে আমি একজনকে সময় দিচ্ছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য আজ কাম করছি, আল্লাহ আমি এক আল্লাহর জন্যই করছি, এই অবস্থাটা হচ্ছে তাকওয়ার সুপ্রিম লেভেল। এই এইভাবে যারা ইবাদত করতে পারবেন তারা মুত্তাকি, তারা মুত্তাকি। আর এই মানুষেরা যখন তাদের ইবাদতটা ওই মানের পর্যন্ত নিয়ে যাবেন, তখন অটোমেটিক্যালি তাদের কাছ থেকে গোনার কাজগুলো কমে যাবে, গোনার কাজগুলো কম হতে থাকবে, বড় বড় গোনার কাজগুলো তারা করবে না। সে মদ পান করবে না, সে জিনা করবে না, সে চুরি না, সে বলবে না, সে আল্লাহর সাথে শিরিক, সে পর্দা মেনটেন করবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুলু মেনটেন করবে, যে সমস্ত কিরা এই লেভেল পর্যন্ত ইবাদতে তার নিজেকে পৌঁছাতে পারবে, তার কাছ থেকে বড় বড় মিস্টেক হবে না। এটা বাস্তবিক দুনিয়ার জীবনেও যারা বিভিন্ন অফিসে চাকরি করেন, বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, যারা তাদের কাজের ব্যাপারে বেশি সিনসিয়ার, যারা তাদের কাজের ব্যাপারে খুব বেশি অ্যাক্টিভ, ওই সমস্ত মানুষদের থেকে বড় রকমের কোনো মিস্টেক হয় না, বড় রকমের মিস্টেক হয় না, ছোটখাটো মিস্টেক হয়ে যেতে পারে। আর এই ছোটখাটো মিস্টেকগুলো বড় ধরনের মিস্টেক, মানে যে এমন কিছু মিস্টেক যেটা কোম্পানির বড় রকমের ক্ষতি হয়ে গেল, অ্যাবসেন্ট হয়ে যাওয়া, অ্যাবসেন্ট থাকা, এরপরে এমন কিছু কাজ করে ফেলা যে যেখানে অর্থনৈতিকভাবে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এমন কাজ শুধু নতুনদের মধ্য থেকে হয়ে যেতে পারে। যারা যাদের এক্সপিরিয়েন্স বেশি, যারা নিয়মিত কাজে অ্যাক্টিভ থাকে, যারা কাজে পারে সিনসিয়ার, তাদের কাছ থেকে কিন্তু এই কাজগুলো হয় না, তাদের কাছ থেকে ছোটখাটো কিছু ভুল হয়ে যেতে পারে। আর এই ভুলগুলো তার মালিক যখন দেখে যে না তাকে দিয়ে আমার কাজ হচ্ছে, সে বড় বড় কাজে খুব অ্যাক্টিভ, ছোটখাটো ব্যাপারে মালিক তাকে কিছু বলেও না। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইনতাজতানিবু, যদি তোমরা বিরত থাকতে পারো, আল কাবায়ের, বড় বড় গুনাহ থেকে তোমরা যদি নিজেকে বিরত রাখতে পারো, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটার রেজাল্ট হবে, এটার প্রতিদান হচ্ছে তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে আমি ক্ষমা করে দেব, তোমাদের ছোট গুনার দিকে আমি আর খেয়াল করব না। সুতরাং তাকওয়ার এই লেভেল পর্যন্ত যারা আসতে পারে তারা অবশ্যই অবশ্যই বড় বড় পাপ থেকে নিজেকে বিরত রাখবে। আর এই অবস্থা যখন সে পৌঁছবে তার ব্যাপারে ঘোষণা হচ্ছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুতরাং যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে এই ভয়ে সে তার প্রবৃত্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখলো, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার অবস্থান স্থল, তার ঠিকানা হচ্ছে জান্নাত। এটি হচ্ছে তাকওয়ার চূড়ান্ত লেভেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইউতা ওয়ালা ইউসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে নিজেকে সে মশগুল রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে সে যাবে না। এটা হচ্ছে তাকওয়ার একটা সংজ্ঞা, প্রাথমিক সংজ্ঞা, প্রথম সংজ্ঞা, প্রথম উপাদান, তাকওয়ার প্রথম উপাদান। অর্থাৎ একজন ব্যক্তি যখন আজান হয়ে গেল, আজান হয়ে গেল, তখন তার কাছে আজান দাবি করছে যে তুমি মসজিদে আসো। এখন কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে আজান হওয়ার আগেই অজু টজু করে রেডি, সে জানে কখন আজান হবে, আজান হওয়ার আগেই অজু করে রেডি, উনিও ঘর থেকে বের হচ্ছেন, আজানও হচ্ছে, এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যে আজান হয়ে গেছে তারপরে অজু টজু করে মসজিদের দিকে যাচ্ছেন। আরেক শ্রেণীর লোক আছে আজান হয়েছে, ও আরো 10 মিনিট বাকি আছে, আরো 15 মিনিট বাকি আছে, আর একটু যে কথা চালাচ্ছিলাম যাদের সাথে আর একটু কথা বলিনি, অসুবিধা নেই, আরো 15 মিনিট বাকি আছে, যেতে পারবো মসজিদে। 10 মিনিট চলে গেল, 15 মিনিট চলে গেল, ইকামত শুরু হয়ে গেছে, উনি ঘর থেকে ইকামত শুনতে পাচ্ছেন যে ইকামত হচ্ছে, ও লেট হয়ে গেল, তাড়াতাড়ি করে কাপড় চোপড় পরে মসজিদে, আমার তো অজু নাই। উনি গেলেন অজু করতে, অজু টজু করে মসজিদে গেলেন, এক রাকাত মিসিং হলো। এটা একটা লেভেল। আরেকটা লেভেল হচ্ছে যে ওনার মতোই 15 মিনিট 20 মিনিট বাকি আছে, আর একটু পরে যাচ্ছি, ইকামত হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, মসজিদের দিকে যাচ্ছেন, এখন আবার আবার টয়লেটে যেতে হবে, টয়লেট চাপছে, টয়লেটে গেলেন, অজু করে বের হয়ে এসে মসজিদে গিয়ে দেখলেন যে শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব বলেছে শেষ, জামাত মিস। তিনজনই কিন্তু জামাতের সওয়াব পাবে, এই তিনজন ব্যক্তি যাদের কথা বললাম তিনজনই কিন্তু জামাতে সলাত আদায় করার সওয়াব কিন্তু তিনজনই পাবে। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, তিনজনের সওয়াব কি একরকম হবে? তিনজনের রেজাল্ট, তাদের প্রতিদান, তাদের মার্কস কি সমান হওয়া, তাদের মার্কস কি সমান হওয়াটা যুক্তিতে আসে? কখনোই না, কখনোই না। যিনি সবশেষে গিয়ে জামাত পান নাই, উনি জামাত পাওয়ার একটা সওয়াব পাবেন। ধরেন উনি 100-এর মধ্যে ধরেন উনি 60 মার্কস পেলেন, আর যিনি গিয়ে কোনো রকমে জামাত পেয়েছেন উনি 70 পাবেন, আর যিনি জামাত শুরু হওয়ার আগেই উনি মসজিদে পৌঁছে গিয়েছেন, অপেক্ষা করেছেন, উনি জামাতের পূর্ণ মার্ক। আর যে ব্যক্তি আজান হওয়ার আগেই নিজে রেডি হয়ে রাস্তায় বের হয়ে গিয়েছেন, এরপরে আজান হয়েছে, ওনার প্রতিদান উনি হচ্ছে তাকওয়ার সুপ্রিম লেভেলে আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাকওয়ার ব্যাপারে ইবনে মাসউদ বলছেন যে ইউতা, আল্লাহর আনুগত্য করা হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে যারা অগ্রগামী, তাকওয়ার দিক থেকে তারা অগ্রগামী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে যারা পেছনে, তাকওয়ার দিক থেকে তারা পেছনে। সুতরাং যে ব্যক্তি আজান হওয়ার আগে রেডি হয়ে মসজিদের দিকে রওনা হয়েছে, রাস্তায় যাওয়ার পরে আজান হয়েছে, ওই ব্যক্তির তাকওয়া, ওই ব্যক্তির আল্লাহ ভীতি, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার ভালোবাসা, আন্তরিকতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার মানে কি বলে সুধারণা, আর যিনি সব শেষে গিয়ে কোনো রকমের জামাতে শরিক হয়েছেন, দুজনের চিন্তা চেতনা সমান না। সুতরাং দুজনের প্রতিদানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমান হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান হাম্মা বিহাসানাতিন ফা আমিলাহা কাতাবাহুল্লাহু ইনদাহু আশর হাসানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি কোনো একটা ভালো কাজের চিন্তা করলো এবং সে করলো, তার জন্য 10 নেকি লেখা হবে। এরপরে 10 নেকি থেকে শুরু করে ইলা সাবআমিয়াতি দাফিন, সেটা 700 গুণ পর্যন্ত হবে, ইলা আদআফিন কাসীরা, এরপরে সেটা আনলিমিটেড হবে। সুতরাং যে ব্যক্তি কোনো রকমে কে মসজিদে জামাত পেয়েছে, উনি হয়তো 10 নেকি পাবেন জামাতের, একটি ভালো কাজ করেছেন। আর যিনি আরেকটু আগে গিয়েছেন, উনি হয়তো 700 গুণ পাবেন। আর যিনি অনেক আগে গিয়েছেন যখন কেউ যায় নাই, ওনার ব্যাপার হচ্ছে যে উনি আনলিমিটেড পাবেন। সুতরাং দেখেন, মাত্র 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য, 20 মিনিট সময়ের জন্য একজন মানুষ তার সওয়াবের প্রতিদান আনলিমিটেড হচ্ছে, কোনো সংখ্যায় সেটা ধরবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলার মনে যা আসে তাই লিখবেন। আর মাত্র 15 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য আমার আপনার সওয়াবের, আমার আপনার প্রতিদানটা লিমিটেড হয়ে যাচ্ছে। আমরা এভাবে কখনো চিন্তা করি না, আমরা কখনো এভাবে চিন্তা করে দেখি না, কখনোই চিন্তা করি না যে অল্প একটু সিনসিয়ারিটির জন্য, অল্প একটু আন্তরিকতার জন্য আমার এই 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 একই কাজ আমিও করছি, আপনিও করছেন, অল্প একটু আন্তরিকতার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 75% বা 700 গুণ আমি পাচ্ছি, আর আপনার আরেকটু বেশি আন্তরিকতার জন্য আপনি আনলিমিটেড পাচ্ছেন। সুতরাং আনলিমিটেড দিচ্ছেন কে? আল্লাহ, কোনো মানুষ দিচ্ছে না তো, আনলিমিটেড দিবেন আল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মহান, আপনার প্রতিদানটা উনি ওরকম বেশি করেই কিন্তু দিবেন। সুতরাং সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যেন চেষ্টা করতে পারি যে আমাদের যাবতীয় ইবাদতের ক্ষেত্রে আমরা যেন সুপ্রিম লেভেলে থাকতে পারি, যেখানে আমরা আনলিমিটেড প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবো। আমার আন্তরিকতা, আমার চেষ্টা, আমার প্রচেষ্টা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা যেন সেই মানের থাকে, এতটুকুর জন্য, বেশি গ্যাপ না। দেখবেন ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন টেস্টে দেখা যায় 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস, হ্যাঁ হাফ মার্কসের জন্য একজনের সিরিয়াল ধরেন 70-এ, আরেকজনের সিরিয়াল 270-370, 2 নাম্বার 3 নাম্বারের ডিফারেন্স। সুতরাং আল্লাহ সুবহান ও তালার কাছে ইবাদতের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম। আল্লাহ সুবহান ও তালা পবিত্র কোরআনের সূরা নাজমে বলছেন, ওয়ান্না সাআয়াহু সাওফা ইউরা, আর মানুষ তোমাদের প্রচেষ্টাটাই আমি দেখব। আপনি কতটুকু প্রচেষ্টা করেছেন? আমার একজন শেখ আছেন, ডক্টর দত্তুর হাসান আল বুখারি, উনি মসজিদুল হারামের ইমাম, উনি আমার উস্তাদ। উনি বললেন, মসজিদুল হারামের উনি ইমাম, রমাদানে সলাত পড়িয়েছেন তারাবি, উনি বললেন একদিন আমাদের ক্লাসে, একদিন উনি বললেন যে আমার একজন বন্ধু আছেন সদেক, তো উনি যদি কোথাও যাচ্ছেন, মনে করেন গাড়ি ড্রাইভ করে যাচ্ছেন, তো রাস্তায় যাওয়ার আজানের সময় হয়ে গেছে, এখন ওখানে ধরেন একটা মাহাত্মা বা স্টেশন, আছে, বা ওই যে আপনার সৌদি আরবে দেখা যায় লম্বা লম্বা দূরত্ব যদি হয়, বিভিন্ন ওই যে ফিলিং স্টেশন যেগুলো আছে ওগুলোতে মসজিদ আছে, মসজিদ মাস্ট বি থাকবেই, আপনারা যারা সৌদি আরবে আছেন জানেন। তো আজান হয়ে যাবে, হয়ে যাবে অবস্থা, ওনার মোবাইলে উনি আগে থেকেই একটা অ্যালার্ম দিয়ে রাখেন, অর্থাৎ আজান হওয়ার 10 মিনিট আগে একটা অ্যালার্ম বাজে যে আজান হবে আর 10 মিনিট পরে। তো যখন সেই অ্যালার্ম বাজে উনি খোঁজ করেন যে কোথায় মাহাত্তা আছে, কোথায় স্টপেজ আছে। উনি ফার্স্ট যে স্টপেজটা পাবেন, আজানের ধরেন আর 5-7 মিনিট বাকি আছে, উনি তখন নেমে যাবেন, নেমে ওযু টোযু করে মসজিদে গিয়ে বসে অপেক্ষা করবেন, আজান হবে, ইকামত হবে, তারপর থেকে সালাত আদায় করবেন। দেখেন ওনাকে বলা হলো যে জামাতের তো আরো 15-20 মিনিট বাকি আছে, আপনি 15 মিনিটে আরো তো আপনার 30 কিলো 40 কিলো আপনি চলে যেতে পারবেন, 15 মিনিটে আপনি আরো 30 কিলো যেতে পারবেন, আপনি এখানে নেমে গেলেন কেন? উনি উনি বলতেন উনি 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 বলতেন যে আমার আমার হাত আর কাজ করে না, আমি আর গাড়ি ড্রাইভ করতে পারবো না, মানে আমার পক্ষে আর মানে গাড়িটাতে মানে বসে এটাকে ড্রাইভ করা আর সামনের দিকে নিয়ে যাওয়া আমার আমার শরীর আর কাজ করে না, আমি আর পারি না, আমি আর আমার পক্ষে আর সম্ভব হয় না যে আমি সলাৎ রেখে সামনের দিকে চলে যাব, ইম্পসিবল। তাহলে ওই ব্যক্তির প্রতিদান, ওই ব্যক্তির প্রতিদান, উনি যখন বাসায় থাকেন আজান হওয়ার আগেই উনি রেডি হয়ে মসজিদে চলে যান, এরপরে মসজিদে যাওয়ার পরে আজান হয়, উনি ওনাকে বলা হলো আপনি আজানের পরে যেতে, আপনি তো আজানের পরেও যেতে পারেন। উনি বলেন যে আজান তো হচ্ছে যারা বেশি ব্যস্ত থাকে বা একটু গাফেল টাইপের ওদের জন্য আজান, আজান হলে এরা যাবে, আমরা আরো আগেই তো আমাদের যাওয়া উচিত, আজানের আগেই আমরা চলে যেতে পারি, আমাদের তো আমরা তো সচেতন মানুষ। তাহলে এই যে ওনার আন্তরিকতা ইবাদতের প্রতি, ওনার প্রতিদান, আর আমাদের সাধারণ মানুষদের যারা ইকামত হয়ে যাওয়ার পরে মসজিদে আমরা যাই, 1 রাকাত 2 রাকাত মিসিং হচ্ছে, আমাদের দুজনের প্রতিদান কিন্তু সমান অবশ্যই হতে পারে না, আল্লাহ আমাদেরকে রহম করুন, আমিন। তাহলে তাকওয়ার প্রথম সংজ্ঞা দিয়েছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইউতা ওয়ালা ইউসা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা হবে, তার নাফরমানি করা হবে না। নাফরমানি করা হবে না মানে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার জন্য হারাম কাজগুলো যেগুলো আমার জন্য হারাম করেছেন সেগুলো থেকে আমি অনেক দূরে থাকব, আমি আমি অনেক দূরে থাকব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাউন্ডারি আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেই বাউন্ডারি আমি ক্রস করব না কখনোই, বরং তার থেকে অনেক দূরে থাকবো। যেমন ভাবে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, তোমরা ব্যভিচারের তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না, জিনার নিকটবর্তীও হয়ো না, অর্থাৎ যতটুকু সম্ভব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুনাহগুলো থেকে যতটুকু সম্ভব আমরা দূরে থাকব। এরপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে প্রথম বলেছেন ইউতা ওয়ালা ইউসা, দুই নম্বর বলেছেন ইউজকার ওয়ালা ইউনসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করা হবে, আল্লাহকে ভুলে যাওয়া হবে না। ইজা মা যাকারতানি শাকারতানি ওয়া ইজা মা নাসিতানি কাফারতানি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি স্মরণ রাখলেন, আপনার ভেতরে আল্লাহর স্মরণ আছে, তখনই আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন, আল্লাহর আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে পারবেন, আল্লাহর গোলামীর মধ্যে থাকতে পারবেন। আর যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ আপনার ভেতর থেকে উঠে যাবে, তখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করবেন, অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ যেন আপনার ভেতরে থাকে, আপনি যা করছেন সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি নির্দেশনা দিয়েছেন, আপনি আপনার জীবনে যা করতে যাবেন সেখানেই কোরআন এবং সুন্নাহর একটা নির্দেশনা আপনি পাবেন, সুতরাং আপনি এই নির্দেশনাটুকু স্মরণ করে কাজ করবেন, এটার নাম তাকওয়া। আপনি ব্যবসা করছেন সেখানে আপনি স্মরণ করবেন আমি যদি ওজনে কম দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরবেন, আপনি চাকরি বাকরিতে আছেন আপনি যদি আপনার যে দায়িত্ব আছে সেই দায়িত্বে যদি আপনি গাফিলতি করেন আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে, এই স্মরণ আপনার ভেতরে থাকতে হবে। আপনি হাজবেন্ড আপনার ওয়াইফের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য আছে, আপনাকে মনে রাখতে হবে এই দায়িত্ব কর্তব্য যদি আমি আদায় না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। অনুরূপভাবে একজন ওয়াইফ তাকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কিছু দায়িত্ব এবং কর্তব্য দিয়ে রেখেছেন, তিনি যদি তার দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে গাফিলতি করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকেও জবাবদিহি করতে হবে, আর তিনি যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ রাখতে পারবেন তার পক্ষে তত বেশি তার সংসারের কাজগুলো আন্তরিকতা সহকারে করা সম্ভব হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে যেন তিনি কখনো গাফেল না হন। আর যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে তিনি গাফেল হবেন, তখন তিনি মানুষের হক ভুলে যাবেন, তখন তিনি তার উপর যে দায়িত্ব এবং কর্তব্য আছে সেটি ভুলে যাবেন। আর দায়িত্ব কর্তব্য থেকে নিজেকে গাফেল রাখার নাম তাকওয়ার খিলাফ। সুতরাং সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণে রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে গাফেল না হওয়া, এটি তাকওয়ার দ্বিতীয় সংজ্ঞা, যে সংজ্ঞা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। এরপরে সর্বশেষে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সর্বশেষ সংজ্ঞায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইউশকারু ওয়ালা ইউকফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুফরি নাফরমানি করা হবে না। অর্থাৎ সর্বাবস্থায় শুকরিয়াটা তিন রকমের, তিন দিক থেকে শুকরিয়া হয়, মনে রাখবেন। শুকরিয়া যখন আপনি আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তখন তিনটি জিনিসের সমন্বয়ে শুকরিয়া আদায় করতে হবে। প্রথম হচ্ছে শুকরিয়া আদায় করতে হবে মুখে, মুখে শুকরিয়া আদায় করতে হবে যে আলহামদুলিল্লাহ আমাকে এই কাজটুকু করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ মুখে শুকরিয়া আদায় করলেন। এরপরে অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে তৌফিক দিলেন, আপনাকে মুসলিম করে এই দুনিয়ায় পাঠালেন, আপনাকে সালাত করার তৌফিক দিচ্ছেন, নো সাউন্ড, ওয়াই? আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, জি। অর্থাৎ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে দিন বোঝার তৌফিক দিয়েছেন, এই জন্য আপনি আলহামদুলিল্লাহ বললেন মুখে। অর্থাৎ আপনার যাবতীয় নেয়ামত আপনি যে পাচ্ছেন, যখন আপনি আলহামদুলিল্লাহ বললেন, এটা আপনার তাকওয়ার, তাকওয়ার এটা একটা আলামা, এটা একটা নিদর্শন, এটা একটা আয়া, এটা একটা চিহ্ন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। না হয় আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষ আছে যারা ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউনা কামা ইয়াকুলুল আনআম, যে আপনার গরু ছাগলেরা যেমন খায় দায়, আবার এদের জীবন যাপন করছে, খাওয়া দাওয়া করছে, শেষ, কোনো রকমের কিছুই শুর অনুভূতি কিছুই নাই। অনেক মানুষ আছে তারা এরকম খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, দিন যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া সে আদায় করছে না। ওই ব্যক্তি আর যে ব্যক্তি, সে নিজেই ইনকাম করেছে, নিজে রান্না বান্না করেছে, তারপরে খেলো, খাওয়ার পরে সে বলতেছে আলহামদুলিল্লাহ, তাহলে ওই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে যে আলহামদুলিল্লাহ বললো, এটা তার তাকওয়ার আলামা, এটা তার তাকওয়ার পরিচয়ক, সে যে আলহামদুলিল্লাহ বললো। সুতরাং যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করবে, তাকে ভুলে যাবে না, তার নাফরমানি করবে না, তার কুফরি করবে না, এটি তাকওয়ার অন্তর্ভুক্ত একটি কাজ। সুতরাং তাকওয়া আপনাকে, সরি, আপনাকে শুকরিয়া আদায় করতে হবে আপনার মুখে আলহামদুলিল্লাহ বলে। এরপরে শুকরিয়া আদায় করতে হবে আপনার অন্তর থেকে। অন্তর থেকে কিভাবে? যে আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন, এই কথাটার মধ্যে আপনার একটা স্বাদ আসবে, এখানে একটা লজ্জা, এখানে একটা স্বাদ আপনি অনুভব করবেন। আপনার জীবনে আপনি যাই পেয়েছেন, সবকিছু পাওয়ার পরে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কৃতজ্ঞতা স্বীকার করলেন, অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একটা ভালোবাসা আপনার আসবে। এটি অন্তর থেকে শুকরিয়া আদায় করা। সর্বশেষ শুকরিয়া আদায় করার পদ্ধতি হচ্ছে বিল জাওয়ারেহ, অর্থাৎ আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। আপনি যখন আপনি ভালো একটা কিছু আপনি পেলেন, আপনি দোয়া কাজ সালাত আদায় করেন, আপনি আপনার ফরজ ইবাদতগুলো আরো সুন্দর করে করেন, আপনার নফলগুলো আরো বাড়িয়ে দেন, অর্থাৎ আল্লাহ যে আপনাকে দিচ্ছেন, আপনি আরো কাজটা আপনি আরো বেশি করে করেন, ভালো কাজ আপনি আরো বেশি করে করেন, অর্থাৎ আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেন আরো বেশি কাজে যুক্ত হয়। আপনার ছেলে মেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, এরা আপনার জন্য নিয়ামা, সুতরাং এই নিয়ামতের শুকরিয়া যখন আপনি আদায় করবেন, আপনি মুত্তাকি। আর যখন শুকরিয়া আদায় করলেন না, আপনি মুত্তাকি না। শুকরিয়া আদায় কিভাবে করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, এই সন্তানদেরকে অন্তর থেকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার ভালোবাসা আরো বাড়ুক, যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ সন্তান দেন নাই, তাদের সন্তান নাই, একটা সন্তানের জন্য অনেক কান্নাকাটি করছে, আল্লাহ দেন নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন। এরপরে এই সন্তানদেরকে আপনি দিন শেখান, দিন প্র্যাকটিস করান, তাদেরকে দিন বুঝান, দিন মানার জন্য তাগিদ দেন, এটা হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া। এই তিন ধরনের শুক্রিয়া যখন আদায় করবেন, তখন আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায়ে লিপ্ত হলেন, আল্লাহর কুফরি থেকে বিরত থাকলেন। আর যখন আপনি এটি করবেন, আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ বলেছেন তাদেরকে আমি আরো বাড়িয়ে দিব। সুতরাং এই তিনটা পদ্ধতিতে আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার তাকওয়ার প্রতি এগিয়ে যাবেন। আর আপনি যত বেশি তাকওয়ার প্রতি এগিয়ে যাবেন, জান্নাত আপনার জন্য তত সোজা হবে আর জাহান্নাম আপনার থেকে তত দূরে যাবে। সুতরাং ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমরা বলতে পারি, প্রথম কথা হচ্ছে ইউতা ওয়া লা ইউসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা হবে, আল্লাহর নাফরমানি করা হবে না। ইউযকার ওয়া লা ইউনসা, আল্লাহকে সব সময় স্মরণে রাখতে হবে, কখনো ভুলে গেলে চলবে না। তিন নাম্বার হচ্ছে ইউশকার ওয়া লা ইউকফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া সর্বাবস্থায় আদায় করতে হবে, তার কুফরি করা যাবে না। এই কাজগুলো যখন আপনি করবেন, তখন আপনি তাকওয়ার লেভেলে আপনি উঠলেন। এইভাবে আপনি যত বেশি সামনের দিকে এগিয়ে যাবেন, আপনার জান্নাতের পথ আল্লাহ সুবহান ওয়া তাআলা তত বেশি খুলে দিবেন, এবং জাহান্নাম থেকে আপনি তত বেশি দূরে থাকবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতের কাছাকাছি আমল করার তৌফিক দান করুন। যে কাজগুলো করলে জান্নাত পাওয়া আমাদের জন্য সোজা হবে, সেই কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার কথা শোনা যায়? শাইক, আমার একটা প্রশ্ন হচ্ছে যে, এক আপুর একটা প্রশ্ন ছিল যে উনার হাজব্যান্ড 2 বছর একটা জায়গায় কাজ করত, এবং যত টাকা তার ট্যাক্স ছিল এবং সে কত টাকা ইনকাম করত সবকিছু সরকারকে দেখানো ছিল তাদের। তো তারপর উনি যখন কাজটা ছেড়ে দিছে, এখানে সিস্টেম হয়েছে যে কাজটা যদি ছেড়ে দেয় তাহলে সরকার থেকে ওই বেতনটা সে পাবে। তো এখন উনি ওই বেতনটা পাচ্ছেন, ধরেন 2000 ইউরো। তো এর পাশাপাশি উনি করতেছেন কি আরেকটা কাজ করতেছেন। তো এটা যদি সরকার জানতো তাইলে কিন্তু সরকার ওনাকে ওই বেনিফিটটা দিত না, যেটা ওই যে 2 বছর কাজ করার কারণে পাচ্ছে। তো উনি ওই কাজটা করতেছেন প্লাস আরেকটা নতুন কাজ করতেছেন, সরকারি সুবিধাও নিতেছেন। এখন উনি জানতে চাচ্ছেন যে সরকারি সুবিধাটা ওনার জন্য জায়েজ কিনা, আর নতুন যে কাজটা করতেছেন সেটা থেকে তার মালিক 30% সরকারকে ডিক্লার দেখাচ্ছে তার ইনকামের, আর বাকিটা কিন্তু ব্ল্যাক মানি। তো এটা তার হাজবেন্ড চায় না যে ব্ল্যাক মানি হিসেবে থাকুক, ডিক্লারেই থাকুক, বাট মালিক এটা ডিক্লার দিতেছে না। এখন উনি যে কাজটা করতেছেন 30% সরকার জানতেছে তার ইনকাম, আর 70% জানতেছে না, এটা তার জন্য কি হালাল হবে? কারণ এটা তার ইচ্ছা না, আরেকজনের ইচ্ছা হইতেছে। আমি কি আবার প্রশ্নটা করব? সরি, আমি খেয়াল করি নাই এতক্ষণ বলে। আচ্ছা, প্রশ্নটা হইতেছে, উনি যেখানে 2 বছর কাজ করতেন সেখানে কাজ শেষ করার পর যতদিন আরেকটা কাজ না পাবে ততদিন ওই বেতনটা সরকার ওই মানুষটাকে দেয়, তো সেটাই উনি পাচ্ছেন। কিন্তু সরকার যদি জানে যে উনি আরেকটা নতুন কাজ পাইছেন, তাইলে কিন্তু ওই সুবিধাটা ওনার জন্য হালাল না, জায়েজ না। বাট এরকম অনেকে এটা করতেছেন। তো এখন দেখা যাচ্ছে যে উনি নতুন আরেকটা কাজ করতেছেন, ওনার প্রশ্নটা হইতেছে যে উনি যে নতুন আরেকটা কাজ করতেছেন সরকারি সুবিধাও পাইতেছেন, এখন নতুন কাজটা আবার উনি 30% সরকারকে দেখাচ্ছেন ওনার ইনকাম, আর 70% দেখাচ্ছেন না, কিন্তু এটা ওনার ইচ্ছায় হইতেছে না। উনি যেখানে কাজ করতেছেন তার মালিক সেটা সরকারকে দেখাইতে চাইতেছে না ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। এখন উনি কি কাজটা ছেড়ে দেবে নাকি ওনার জন্য ওই কাজটা জায়েজ হবে? নর্মালি ওনার জন্য কাজটা জায়েজ হওয়ার কথা না, কারণ যেহেতু উনি সরকারি সুবিধা পাচ্ছে সেখানে উনি আরেকটা ইনকাম করতেছে, তাহলে হয় সরকারি সুবিধা ছাড়তে হবে, নয় এই ইনকামটা করতে হবে। তো এই বিষয়টা একটু সরকার শাইক আমাকে একটু ক্লিয়ার করে দিবেন প্লিজ, আমি এটা রেকর্ড করে রাখতেছি আনসারটা। আমার প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছে শাইক? জি, আমি মাইক ফ্রি করে দিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
জি সালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন বোন প্রশ্ন করেছেন যে একজন ভাই উনি এক জায়গায় জব করছেন বা চাকরি, ওনার জন্য ওই চাকরির পাশাপাশি আলাদা একটা সরকারি সুবিধা আছে, ওই সুবিধাটা উনি পাবেন এই শর্তে উনি যদি অন্য কোথাও কাজ না করেন, অন্য কোথাও যদি কাজ করেন তাহলে সেই সুবিধাটুকু উনি পাবেন না। এখন উনি আবার অন্য জায়গায় কাজও করতে যাচ্ছেন, সরকারি সুবিধাটাও নিতে যাচ্ছেন, এটি ওনার জন্য জায়েজ হবে কি না? তাই তো প্রশ্নটা তো তাই ছিল, মেবি। ওকে জি, আচ্ছা এখানে আমি বলছি দুই রকম হতে পারে। প্রথম হচ্ছে যেমন ধরেন এরকম যদি হয় যে একজন লোক একটা কোম্পানিতে কাজ করে, কোম্পানি বলেছে যে তোমার ডিউটি হচ্ছে 10 ঘন্টা, 10 ঘন্টা ডিউটি, তুমি অন্য কোথাও কাজ করতে পারবে না, আমার এখানে কাজ করতে হবে, 10 ঘন্টার বাহিরেও তুমি কোথাও কাজ করতে পারবে না, সে এইভাবে ধরেন কন্ডিশন দিয়েছে যে আমার এখানে 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা কাজ করবা আর বাকি কোথাও কোনো কোম্পানিতে কাজ করতে পারবো না, আমার এখানে করতে হবে, এরকম যদি কন্ডিশন দিয়ে রাখে, এরপরে এখন ওই লোক চিন্তা করলো যে ওই 10 ঘন্টা আমি কাজের পরে আমার আরো 2 ঘন্টা 4 ঘন্টা কাজ করার সুযোগ আছে, কিন্তু সে আমার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এখন ওই ব্যক্তি যদি আপনার ওই ব্যক্তি যদি 10 ঘন্টা যথার্থভাবে ওখানে কাজ করে দিতে পারে, তার 10 ঘন্টা কাজের মধ্যে যদি কোনো ধরনের গ্যাপ না হয়, তাহলে ওই ওই ব্যক্তি যিনি মালিক তাকে না জানিয়ে সে অন্য জায়গায় 2-4 ঘন্টা কাজ করতে পারবে, এটা তার জন্য জায়েজ হতে পারে, এটা একটা দিক। বাট আপনি যেটা বলেছেন, আপনি যেটা বলেছেন যে সরকার তাকে কোনো অন্য জায়গায় কাজ যে কাজ সে করছে না, না করার কারণেই তাকে আলাদা একটা সুবিধা সরকার দিচ্ছে, এই শর্তে যে সে অন্য কোথাও আর কাজ করতে পারবে না, এই শর্তে তাকে আলাদা একটা সুবিধা দিচ্ছে, সুবিধা এখানে দেয়া হচ্ছে, এখন সে ওই সুবিধাটুকু গ্রহণও করছে, আবার সে কাজও করছে, আবার সরকার যখন জিজ্ঞেস করছে তুমি কি কাজ করছো কিনা, সে বলছে না আমি করছি না, তাহলে এটা কিন্তু মিথ্যা হলো একদিক থেকে, আরেক দিক থেকে প্রতারণা হলো, আরেক দিক থেকে প্রতারণা হলো। সুতরাং এই ব্যাপারটা অবশ্যই জায়েজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ঘাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করবে যে ব্যক্তি আচ্ছা আমি শেষ করি, যে ব্যক্তি প্রতারণা করবে আল্লাহ রাসূল বলেছেন সে আমাদের অন্তর্ভুক্ত না, মান ঘাশশানা ফালাইসা মিন্না, সুতরাং এখানে চিট হচ্ছে, স্পষ্ট চিট হচ্ছে, সুতরাং এটি জায়েজ হতে পারে না। আপনি কি লিখেছেন ইনকামটা কি হালাল, কোন ইনকামটা, মানে ফার্স্ট যে ব্যক্তির কথা বললাম যে উনি ওনার কোম্পানিতে কাজ করার পরেও ওনার বসকে না জানিয়ে আরেক জায়গায় কাজ করছেন, সেকেন্ড ব্যক্তির জন্য বুঝতে, আপনি যদি সেকেন্ড অর্থাৎ আপনি যার কথা বলেছেন তার কথা, জি ওই ব্যক্তি ওনার জন্য ওই কাজটা করাই ঠিক হচ্ছে না, ওনার জন্য এই কাজটা করে এখন দুইটা ব্যাপার হয়, ওনাকে সরকারি ওই যে পয়সাটা ওইটা ওনার জন্য হালাল হারাম হবে, এখানে দুইটার যে কোনো একটা হারাম হবে, হয় আপনার উনি যদি আপনার যে ইনকাম করছেন কষ্ট করছেন পয়সা পাচ্ছেন ওইটা যদি উনি নিতে চান তাহলে সরকারি সুবিধাটা ওনার জন্য হারাম, উনি যদি ওই 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 টাকাটা ইনকামের পয়সাটা উনি নেন গ্রহণ করেন তাহলে সরকারি যে ভালো হচ্ছে আপনি আর কোথাও কাজ করতে পারবেন না, এটার এটা এটার অপোজিটে আমি আপনাকে এই টাকাটা দিচ্ছি, এটার অ্যাগেনস্ট আপনি আমি এটাকে তোমাকে পে করছি, এখন উনি ওখানে কাজ করেও পয়সা নিচ্ছেন তখন সরকারের যে ভাতাটা সেটা উনি নেবেন না, এটা ওনার জন্য হালাল না, এই পয়সাটা ওনার জন্য হারাম, আর উনি যেহেতু ইনকাম করছেন সুতরাং এটা ওনার জন্য হালাল হতে পারে ইনশাআল্লাহ। মানে উনি কাজ কর উনি মানে এই শর্তে সরকার ওনাকে ভাতা দিচ্ছেন যে উনি কাজ পাচ্ছেন না কাজ নাই ওই জন্য সরকার ওনাকে ভাতা দিচ্ছেন, এখন উনি কাজও করছেন আবার ভাতাও নিচ্ছেন, এমন হয়েছে আর কি, বুঝতে পেরেছি জি, এই জন্য সরকারি ভাতাটা ওনার জন্য হালাল হবে না, কাজের পয়সাটা হালাল হবে সরকারি ভাতাটা ওনার জন্য হালাল হবে না, কারণ সরকার তো ওনাকে ভাতা দিচ্ছেন যেহেতু উনি কাজ করতে পারছেন না, এখন উনি সরকারকে তো মিথ্যা বলতে পারেন না, উনি বলে দিবেন হ্যাঁ আমি কাজ পেয়েছি। এখানে আরেকটা ব্যাপার আছে শুনুন, এখানে আরেকটা ব্যাপার আছে, এখন মনে করেন যে সরকার যে ভাতাটা দিচ্ছে এটা হচ্ছে স্থায়ী প্রসেস, অর্থাৎ মানে এটার স্টেবিলিটি আছে সবসময় উনি পাবেন, কিন্তু উনি যে একটা ব্যাপার যে সরকার নিয়মিত ওনাকে ভাতাটা দিবে, বাট উনি যে কাজটা করছেন সেই কাজটার টেম্পোরারি কাজ, সেটা হয়তো আজকে আছে অথবা কালকে নাও থাকতে পারে। এই অবস্থা যদি হয় তাহলে উনি সরকারকে জানানোটা ঠিক হবে না, সরকারকে জানানোটা ঠিক হবে না। এই অবস্থায় উনি যেটা করতে পারেন, কাজ করে উনি পয়সা নেবেন, আর সরকারি ভাতাটা উনি গ্রহণ ওনাকে যদি দেয় উনি নেবেন, কিন্তু ওই টাকাটা উনি নিজের জন্য খরচ করবেন না, কারণ এটা তো চিট করে পয়সা উনি আনলেন, এটা কিভাবে ওনার জন্য হালাল হবে, এটা হলো ব্যাপার। আর যাই হোক, কাজটা ডিক্লিয়ার হোক অথবা না হোক, কাজ তো উনি শর্ত বলছে, যদি সরকার এরকম শর্ত দেয় যে কোনো সরকারি কাজ যদি করেন, যদি সরকারি কাজ যদি কেউ করে, যেমন সৌদি আরবে আমাদের কথা বলি, সৌদি আরবে আমরা যারা পড়াশোনা করছি আমাদের জন্য সরকারি কোনো রকমের চাকরি করা নিষেধ, অথবা কোনো মানে যে কোনো ধরনের কাজে, অর্থাৎ কোনো জায়গায় কাজ একদম কাজে নিযুক্ত হয়ে যাওয়া, এটা আমাদের জন্য নিষেধ। যদি কাউকে ধরতে পারেন মানে তার ইকামা নিয়ে যাওয়া হবে, তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, এটা তার জন্য নাজায়েজ। এখন মনে করেন আমি ঘরে বসে বসে ধরেন আমি ইন্টারনেটে আমি কাজ করছি, এখানে আমার আমার কোনো রকমের বাধা নাই, ইন্টারনেটে আমি কাজ করছি, আমি ঘরে বসে কাজ করছি, আমার কাছে দুইটা ছেলে আসছে পড়তে, আমি তাদেরকে পড়াচ্ছি, হ্যাঁ এই যে আমি আপনাদেরকে এই যে এখানে দিনের কাজ করছি, এরকম যে কাজ যে কোনো কাজ, ইটস নট মাই প্রফেশন, বা এটা সরকারি কোনো কাজও না, বা এটা প্রফেশনালিজম এখানে নাই, এই অবস্থায় এটি আমার জন্য জায়েজ হতে পারে, বুঝতে পেরেছেন? এখন যদি সরকার বলে যে সরকারি কোনো কাজ যদি তুমি করো তাহলে আমার ভাতা তুমি পাবা না, যেটা আপনি ডিক্লেয়ার বললেন, অর্থাৎ সরকারি যদি কোনো কাজ থাকে, হ্যাঁ এরকম, তাহলে ওনারটা যদি সরকারি কাজ না হয়, ইন্ডিভিজুয়ালি উনি ছোটখাটো একটা কাজ হয়তো করেন, এটি ওনার জন্য জায়েজ হবে। অর্থাৎ সরকারের চুক্তির উপরে ডিপেন্ড করবে, সরকার যদি চুক্তি করে যে তুমি যদি কোনো ডিক্লেয়ার্ড কাজ করো, সরকারি কোনো কাজ করো, তাহলে আমি এই ভাতাটা দিব না তোমার, তুমি এই ভাতাটা পাবা না, এরকম যদি বলে তাহলে উনি তো ডিক্লেয়ার্ড কোনো কাজ করছেন না, সুতরাং উনি অন্য কাজ করে তো পয়সা কামাই করতে পারে, এটা হলো ব্যাপার, বুঝতে পেরেছেন আমার মনে হয়? অর্থাৎ সরকারের চুক্তির উপর ডিপেন্ড করবে, সরকারের চুক্তি, সরকার যেভাবে চুক্তি করেছেন এইভাবে এটার উপরে ডিপেন্ড করবে, বুঝতে পেরেছেন? জি ওকে, নেক্সট কোন কোশ্চেন আছে কি? আমি মাইক ফ্রি করব। আচ্ছা শেখ, আমি যদি নফল রোজা রাখি আমার আব্বু রাগ করে আর না করে, তবু আমি রাখি, এখন আমার কি গুনাহ হচ্ছে আব্বুর অবাধ্য হওয়ার কারণে? আমি কি নফল রোজার সওয়াব পাবো? জি জি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, প্রশ্ন হচ্ছে যে যাই হোক নফল রোজা রাখা যাবে কিনা। এখন আপনার বাবা আপনাকে নিষেধ করেন নফল রোজা রাখতে, এটার কারণটা কি জানতে হবে। যদি এমন হয় যে আপনি ফিজিক্যালি অসুস্থ হয়ে পড়বেন বা অন্য কোনো কারণ আছে, অসুস্থতা আর একটা কারণ থাকতে পারে, এই সমস্ত কারণে যদি উনি নিষেধ করেন, সুতরাং নফল রোজা যেহেতু আপনি বাবার কথা শুনতে হবে, একটি ব্যাপার। দুই নম্বর ব্যাপার হচ্ছে যে না, আপনার অসুস্থতা কোনো কারণ না, আপনার বাবা ইসলাম পছন্দ, নাউজুবিল্লাহ আমি জানি না, মানে মাসালার বলতে হবে এই জন্য বলছি, কিছু মনে করবেন না। যদি এমন হয় যে কারো বাবা ইসলাম পছন্দ করে না, ইসলাম তার মেয়ে প্র্যাকটিস করুক এটা সে চায় না, এখন মেয়ে রোজা রাখে এটা বাবা চায় না, এগুলো মানে কি কি কাজ কারবার, এগুলো ভালো না, এই এই সেন্স থেকে যদি কোনো বাবা নিষেধ করে, এই সেন্স থেকে যদি কোনো বাবা নিষেধ করে, তাহলে অবশ্যই অবশ্যই বাবার কথা শোনা যাবে না, আপনি নফল রোজা রেখে যাবেন, রেখে যাবেন ইনশাআল্লাহ। কারণ এখানে একটা ঘটনা আছে, আপনারা জানেন, লাম ইউকাল্লিম ফিল মাহদি ইল্লা সালাসা, দোলনায় তিনজন ব্যক্তি কথা বলেছিল, তিনজনের বেশি কেউ কথা বলে নাই, আল্লাহর রাসূল বলছে সহিহ মুসলিমের হাদিস, এর মধ্যে একজন হচ্ছে আপনার সাহেব জুরাইজ, জুরাইজ জুরাইজ একজন ব্যক্তি ছিলেন, তার সাথে সংক্রান্ত একটা ঘটনা আছে, একটা বাচ্চা, ওই বাচ্চা কথা বলেছিল। আচ্ছা এরপরে আপনার কি বলে ঈসা আলাইহিস সালাম বলেছিল, আরেকটা আরেকটা লোক আছে ছোট বাচ্চা, সেও তার মাকে আগুনে নিক্ষেপ করার সময় সে কথা বলে উঠেছিল। যাই হোক সেটা অন্যদিকে, আমরা ওইদিকে যাচ্ছি না। ও আচ্ছা, আব্বু ইসলাম লাইক করে কিন্তু আমার হেলথের কথা চিন্তা করে না করে, তবে আমি মনে করি আমার কোনো ক্ষতি হবে না। আচ্ছা এখন আপনি, আপনার আব্বু বলছে ক্ষতি হবে, আপনি বলছেন ক্ষতি হবে না, সুতরাং আপনি ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তার কি বলে? ডাক্তার যদি বলে যে রোজা রাখলে আপনার ফিজিক্যালি আপনার সমস্যা হতে পারে, দেন আপনি আপনার বাবার কথাই শুনবেন। তারপরেও মাঝে মাঝে রোজা, আপনি নফল রোজা কম রাখতে পারেন, 3 দিন রাখতে পারেন, মাসে 13, 14, 15 এনাফ, সোমবার বৃহস্পতিবার মাঝে মাঝে রাখলেন। ওকে, তো আমি যে কথাটা বলছিলাম, তো ওই জুরাইজের মা, জুরাইজ যখন ইবাদত করতো তখন তার মা এসে তাকে বিরক্ত করতো, তাকে ডাকতো, তখন সে বলতো ইয়া আল্লাহ আন্তা ওয়া উম্মি, আল্লাহ তুমি, আমি কি তোমাকে ডাকবো না আমার মা সে আমাকে ডাকছে, আমি কোথায় যাবো? তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকতো, তার মায়ের ডাকে সে সাড়া দিত না, যেহেতু তার মা তার ইবাদতে গ্যাপ সৃষ্টি করতে আসতো। যাই হোক, লম্বা ঘটনা, তো এই এই হাদিস থেকে বোঝা যায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুরাইজকে অনেক সম্মান দিয়েছিলেন। এই জুরাইজ আপনার ঘটনা জানেন, শেষ পর্যন্ত তার মা তার জন্য বদদোয়া করেছে যে তোমাকে যেন, তুমি মরার আগে যেন একজন বেশ্যার চেহারা তুমি না দেখে যেন না মরো, অর্থাৎ মরার আগে যেন তুমি একটু বেশ্যার ফিতনায় পড়ো। এরপরে জুরাইজ এখানে ইবাদত করতেন নিয়মিত। তো লম্বা ঘটনা, আপনারা বিরক্ত হচ্ছেন কিনা, তো যাই হোক। এরপরে ওখানকার এক মহিলা ছিল ওই এর পাশে, তার যে মাবাদ ছিল, ইবাদত আশ্রম ছিল আশ্রমের পাশে, তো ওখানে এই কিছু লোক এলাকার তারা ঈর্ষান্বিত হয়ে মহিলাকে বলল যে জুরাইজ তো এলাকায় তার প্রশংসা করে, সবাই সে ভালো ইবাদত করে, তো তুমি তার সাথে অপকর্ম করো। ওই মহিলা ফুসলালো জুরাইজকে, পারলো না, জুরাইজ তাকে পাত্তাই দিল না। শেষ পর্যন্ত ওই মহিলা এক রাখালের সাথে অবৈধ কাজ করলো, সে সন্তান সম্ভবা হলো, শেষ পর্যন্ত সন্তান দুনিয়ায় আসলো। আসার পরে এই মহিলা বলছে যে তোমরা জানো এই সন্তানের বাবাকে জুরাইজ, জুরাইজকে তোমরা ভালো মনে করো, বাট সে হচ্ছে এই সন্তানের জনক। তখন জুরাইজ বাচ্চাটাকে ডাকলেন, একে বললেন যে ইশহাদ বিল হাক, তুমি সত্যের সাক্ষ্য দাও। তখন এই বাচ্চাটা বললো যে আমার বাবা হচ্ছে ওই রাখাল, সুবহানাল্লাহ। তো যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার পক্ষে না থাকতেন তাহলে বাচ্চা কথা কিভাবে বলবো? এখানে একটা ব্যাপার আমরা শিখতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন, বাবা মা, আপনি খেয়াল করেন এখানে মা, তার মা ভালো মানুষ ছিল না, তারপরও মা বদদোয়া করেছে, বদদোয়া কিন্তু কাজে লেগেছে, সে কিন্তু বেশ্যার ফিতনায় পড়েছে। যাই হোক, আল্লাহ হয়তো তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন, কিন্তু অ্যাটলিস্ট তাকে কিন্তু এই বেশ্যার ফিতনায় পড়তে হয়েছে। অর্থাৎ মা বাবা তারা যদি কাফেরও হয় তারপরও তাদের বদদোয়া লেগে যাবে। যাই হোক, এই জন্যে আপনি চেষ্টা করবেন মাঝে মাঝে রাখতে, দুই দিক কি আপনি রক্ষা করেন আর কি। যাই হোক, আরো কোনো প্রশ্ন আছে? বোর্ডে কি কোনো প্রশ্ন আছে? তাহলে একটু রিপিট করেন, আমি বোর্ডে পাচ্ছি না আর এখন। কি হলো? আচ্ছা, কি প্রশ্ন আছে? শেখ, মা যদি কেউ যেমন ফুফু বা চাচার সাথে কথা বলতে মানা করে পারিবারিক ঝামেলার কারণে, তাহলে সন্তানের কি করা কি করা উচিত? অবশ্যই মায়ের কথা শোনা যাবে না, অবশ্যই মায়ের শোনা যাবে না। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমরা যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটার কি হচ্ছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করে কোনো সৃষ্টির আনুগত্য করা চলবে না। আগের প্রশ্ন ছিল নফল রোজার ব্যাপারে, বাবা নিষেধ করছেন, এখন আপনি কি করবেন? হ্যাঁ, বাবার কথা শুনতে পারেন, যেহেতু একটা নফল বিষয়, বাট এই আপনার এই প্রশ্নটা যেটি আপনি করলেন, যে মানে রক্তের সম্পর্ক, সিলাতু রেহেম যেটা, রক্তের সম্পর্ক, এই রক্তের সম্পর্কের ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে এই সিলাতু রেহেম যারা ছিন্ন করে ফেলে এটা কুফুরি কাজ। সিলাতু রেহেম অর্থাৎ রক্তের বন্ধন ছিন্ন করা, এটা কুফুরি কাজ, এটা কুফুরি কাজ, সুতরাং এটি করা যাবে না, এটি করা যাবে না। মা যদি নিষেধ করেন, মাকে বোঝাতে হবে যে দেখো মা, তোমার সাথে ওনার সম্পর্ক খারাপ হতে পারে, বাট আমি আমি আমার ফুফুর সাথে বা আমার চাচার সাথে, যার সাথে আমার সেলাতর রেহেম রক্তের সম্পর্ক, এটি বিনষ্ট করা ইসলামে কুফুর, কুফুরি কাজ, এটি বিনষ্ট করা যাবে না, যাই হোক না কেন, যাই হোক না কেন, সেলাতর রেহেম কখনোই বিনষ্ট করা যাবে না, ইম্পসিবল, এটি হারাম কাজ। অনেক বাবা তার সন্তানদেরকে ত্যাজ্য পুত্র করে দেয়, ত্যাজ্য ত্যাজ্য সন্তান করে দেয়, মানে তাকে তার সাথে সম্পর্ক শেষ, না, ইম্পসিবল। সে যতদিন পর্যন্ত মুসলিম থাকবে ত্যাজ্য করতে পারবে না, সে যাই করুক না কেন, তার সন্তান হিসেবে আপনার, আমরা আমার চাচার সাথে সম্পর্ক উল্টো আমার চাচার ছিল, এরপরও আলহামদুলিল্লাহ এখন আমরা যেহেতু সম্পর্কটা চালু রেখেছি আস্তে আস্তে এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে, এখন আমার বাবার সাথে আমার চাচার সম্পর্ক ভালো, আমাদের সবার সাথে ভালো, দেখেন আপনি, সুবহানাল্লাহ। অথচ আমার বাবা হয়তো একটু রাগ ছিল কেন আমার সন্তান তার চাচার সাথে কথা বলে যেখানে আমার সাথে তার সম্পর্ক ভালো না, বাট আমি আমি যখন ইসলাম প্র্যাকটিস করতে যাব আমার চাচা আমার সাথে রক্তের সম্পর্ক, সো আমি এটা ডিসকানেক্ট করতে পারি না, এটা ডেফিনেটলি আমাকে এখানে কানেকশন রাখতে হবে। সুতরাং আমি বলবো আপনি তার সাথে সুন্দর আচরণ করেন, আপনার ফুফুর সাথে, আপনার যে আত্মীয় আছে দেখবেন ইনশাল্লাহ গ্রাজুয়ালি আপনার বাবা আপনার মা ওনাদের সম্পর্ক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনার ওয়াসিলায় হয়তো। জি, কিন্তু ওরকম অতিমাত্রায় রাখার দরকার নাই যেটার কারণে আপনার মা রাগ হয়ে যাবে বা ওরকম না, স্বাভাবিক পর্যায়ের সম্পর্কটা আপনি রাখবেন, যেন সেলাতুর রেহেম যেটা আত্মীয়তার বন্ধন সেটা যেন বিনষ্ট না হয়। জাজাকুমুল্লাহ খায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রেহেম এই বন্ধনের ব্যাপারে বলা আছে যে মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষা করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সাথে আল্লাহ সুবহান ওয়া তাআলার সম্পর্ক রক্ষা হবে। ওমান কতাহুল্লাহ, আর যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। তার মানে কি, আল্লাহ যদি আপনাকে ছেড়ে দেন তো কি হল, অবস্থাটা কি হলো? আচ্ছা আচ্ছা, ও আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায়ের তিনটা পদ্ধতি হচ্ছে, মুখে আপনি শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ, এবং অন্তর দিয়ে এটার প্রতি ভালোবাসা আরো বেশি ইনক্রিজ করবেন, গ্রো আপ করবেন, ভালোবাসা আল্লাহর প্রতি, আন্তরিকতা আল্লাহর প্রতি, নিষ্ঠা, ভালোবাসা, এতেকাদ, সবকিছু বিশ্বাস আপনি অন্তর দিয়েও এই জিনিসটার ফিলিংসে আনবেন, অর্থাৎ মুখে উচ্চারণ করবেন, অন্তর দিয়েও এই জিনিসটার লাজ্জাত স্বাদ আপনি গ্রহণ করবেন, আর আপনার বিল জাওয়ারেহ মানে হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার বেশি বেশি আমল করে আল্লাহ যা আপনাকে দিচ্ছেন আপনি আরো বেশি কাজ কাজ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে আপনি শুকরিয়া আদায় করবেন। তিনটা দিক, মুখে বলবেন, অন্তর আল্লাহকে বেশি পরিমাণে ভালোবাসবেন, এবং দুনিয়াতেও তো তাই, দুনিয়াতেও তাই, আপনার এক বন্ধু আপনাকে নিয়মিত গিফট আপনার জন্য নিয়ে আসে, আপনাকে দেয়, এখন আপনি তাকে মুখেও বললেন যে থ্যাংকস, অন্তর দিয়েও তার প্রতি আপনার ভালোবাসা আছে, এবং সে যা পছন্দ করে আপনি তা বেশি বেশি করে করলেন, এটাই। যাক আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আজকের মতো শেষ করছি ইনশাল্লাহ, আগামী আগামী শনিবার দিন আবার দেখা হবে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।